বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 1 অক্টোবর, 16 আশ্বিন এবং ফার্সি 9 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আজারবাইজান সরকারের ইরান বিরোধী বক্তব্য ও এতে ইসরায়েলের প্রভাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে করোনাকালে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্য জীবন ব্যবস্থা শীর্ষক আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফরকে কলঙ্ক বলছে ইরান, প্রতিরোধকামী সংগঠনগুলোর নিন্দা। মার্কিন হুমকির জবাব দিল বেইজিং, চীনা বিমানবাহিনীকে আকাশে মোকাবেলার জন্য ওয়াশিংটনের প্রতি চ্যালেঞ্জ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা, বাংলাদেশে আজ থেকে সকল বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ। এবং গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার বানাতে চাইছে বিজেপি, সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতের মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের বাহরাইন সফরের কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, এই সফরের আয়োজন করে বাহরাইনের শাসকরা অমোচনীয় কলঙ্কের ভাগিদার হলেন। লাপিদ মানামা ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। খাতিব জাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের ধ্বংসাত্মক উপস্থিতি জোরদার করার প্রকল্প এ অঞ্চলের উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে। ইহুদিবাদী ইসরায়েল প্রতিদিন ফিলিস্তিনি জনগণের উপর যে বর্বরতা চালাচ্ছে তা উপেক্ষা করে তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করারও সমালোচনা করেন খাতিব জাদে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাহরাইনে দূতাবাস খুললেই ইসরায়েলি কর্তৃপক্ষ বৈধতা পাবে না এবং আল কুদস মুক্ত করার প্রচেষ্টার উপরও কোনো প্রভাব ফেলতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের বাহরাইন সফরের কঠোর সমালোচনা করেছে আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো। তারা বলছে, বাহরাইনের রাজধানী মানামায় দূতাবাস খোলার নামে ইসরায়েল মূলত গুপ্তচর বৃত্তির আস্তানা খুলতে চাইছে। এসব সংগঠন বলছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব শুধু দীর্ঘায়িত হবে। গতকাল বাহরাইনের রাজনৈতিক মানবাধিকার ও সমাজকর্মীরা ইসরায়েলি মন্ত্রীর সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন প্রচারণা চালিয়েছেন। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আরব জাতীয় স্বার্থের বিরুদ্ধে অপরাধ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বের জনগণকে কণ্ঠস্বর উচ্চকিত করার আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে ইয়েমেনের হুতি আনসার উল্লাহ আন্দোলনের পলিউট ব্যুরো সদস্য হিজাম আল আসাদ বলেছেন, প্রতিরোধকামী দেশগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা সফল হবে না। চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর উপপ্রধান ওয়াং ওয়েই আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের সঙ্গে মোকাবেলা হবে আকাশে। মার্কিন এয়ার ফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক ক্যান্ডেল গত আগস্ট মাসে বলেছিলেন, চীনের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার কর্মসূচি প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এক্ষেত্রে আমেরিকা গিয়ে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে থাকতে হবে যাতে চীন ভয় পায়। ফ্রাঙ্ক ক্যান্ডেলের এই বক্তব্যের জবাবে সেনা কমান্ডার ওয়াং ওয়েই বুধবার ওই বক্তব্য দিয়েছেন। এর মাঝ দিয়ে মূলত তিনি আমেরিকার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর জুহাইয়ে অনুষ্ঠানরত এয়ার শোতে এই বক্তব্য দিয়েছেন ওয়াং ওয়েই। তিনি বলেন, সম্প্রতি মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে তারা চীনকে ভয় দেখাতে চান। জবাবে আমি বলব, চীনের নৌবাহিনী জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম ও আস্থাশীল এবং বিশ্ব শান্তি রক্ষায় তারা অবদান রেখে চলেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সকল বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার থেকে সকল বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার ক্যাবল অপারেটরগণ দর্শকদের উদ্দেশ্যে দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 2021 সালের 30 সেপ্টেম্বরের পর বিজ্ঞাপন যুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক ক্যাবল অপারেটরগণ বিজ্ঞাপনযুক্ত বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে, সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছে দর্শকদের কাছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 1 অক্টোবর থেকে আমরা সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। কোনো বিদেশি চ্যানেলে ক্লিন ফিড দেখানো না হলে এবং মন্ত্রণালয়ে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন এবং ক্যাবল অপারেটর্সদের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ক্যাবল লাইনে সম্প্রচারের জন্য টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনো ক্যাবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন অনুষ্ঠান প্রদর্শন করলে বা আইনের অন্য কোনো ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিঙ্কের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটরদেরকে এবং ক্যাবল অপারেটরদের ওপরেই আইন ভঙ্গের দায় বর্তাবে। শুক্রবার থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় 30 সেপ্টেম্বরের পরে দেশে কোনো অবস্থাতেই ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল চলবে না বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ করা হবে। পরবর্তীতে সারা দেশে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী আজ দুপুরে হলে প্রবেশ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, সেপ্টেম্বর মাসে সবাই মেস
ছেড়ে দিয়েছে, মাত্র পাঁচ দিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে, তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 5 অক্টোবর থেকে সব আবাসিক হল খুলে দেয়া হবে। এক ডোজ টিকা নেয়ার সনদ ও বৈধ কাগজপত্র দেখিয়ে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। শিক্ষার্থীরা বলছেন, মাত্র 5 দিনের জন্য পুরো মাসের ভাড়া টাকা দিতে হবে, তাই অনেকেই মেস ছেড়ে দিয়েছে। এখন হয় বাড়ি ফিরে যেতে হবে, নয়তো রাস্তায় থাকতে হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আমরা হলে উঠেছি। ভারতে সিপিআইএমের পলিউট ব্যুরো সদস্যা বৃন্দা কারাত বলেছেন, গুজরাটের পর অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার বানাতে চাইছে বিজেপি আরএসএস। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্যা বৃন্দা কারাত বলেছেন, গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার করতে চাচ্ছে বিজেপি আরএসএস। গতকাল বৃহস্পতিবার অসমের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি অসমের দরং জেলায় উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা করে বলেন, আইন, সংবিধান ও মানবাধিকারের উপরে স্টিম রোলার চালাচ্ছে অসমের ডবল ইঞ্জিন সরকার। শুধুমাত্র তারা মুসলিম সম্প্রদায় হওয়ার কারণেই তাদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে গুলি করে হত্যা করে উচ্ছেদ করেছে বিজেপি সরকার। সম্প্রতি অসমের দরং জেলার ছিপাঝাড়ে এক উচ্ছেদ অভিযানে স্থানীয় মানুষজন রুখে দাঁড়ালে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন ও শেখ ফরিদ নামে দুজন নিহত হয়। এ প্রসঙ্গে আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক রেডিও তেহরানকে বলেন,
সমস্যাটাকে চিহ্নিত করা হয়েছে উচ্ছেদ অভিযান বলে, বেআইনি জমি উচ্ছেদ করা। কিন্তু এখানে পরিষ্কার ওখানকার ছোট টিভি চ্যানেল গুলো বলছে যে এই জমিগুলো মুসলিমরা কিনেছেন, তাদের কাছে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে এই জমিগুলো তাদের নেয়া, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, যদি উচ্ছেদ করাটা খুব জরুরি হয় যে মন্দির নির্মাণের জন্য, তাহলে সব থেকে বেশি উচ্ছেদ তো অনেকে আসামের বুদ্ধিজীবীরা বলছেন যে কামাখ্যা মন্দিরের চারপাশের জমিতে উচ্ছেদ দখল করা হয়েছে সব থেকে বেশি,
পরিবার মুসলিম, মাত্র 60টি পরিবার হিন্দু। এই 60টি পরিবারকে কিন্তু উচ্ছেদ করেনি সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। ধলপুর গরুখুঁটিতে পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দলের পক্ষ থেকে তাদের হাতে 1,00,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। উত্তর কোরিয়া এবার নতুন তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ এ খবর দিয়েছে। কেসিএনএ জানিয়েছে, গতকাল নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। পরমাণু ইস্যুতে যখন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে মারাত্মক টানাপোড়েন চলছে এবং পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় অচল অবস্থা অব্যাহত রয়েছে, তখন পিয়ংইয়ং গত কয়েকদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। গত মঙ্গলবার দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, এছাড়া সম্প্রতি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়া কীভাবে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করছে, এসব পরীক্ষার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে উঠছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননের আকাশ থেকে গতকাল ড্রোনটি ভূপাতিত করা হয় এবং এটি লেবাননের ভূখণ্ডের ওপরে পড়ে। হিজবুল্লাহ দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে লেবাননের আল মানে টেলিভিশন জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের ড্রোনটি লেবাননের আকাশসীমায় প্রবেশ করেছিল, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা যথাযথ অস্ত্র দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 1:55 সময় সেটি ভূপাতিত করে। আল মানার জানিয়েছে, দক্ষিণ লেবাননের তাইয়ের শহরের কাছে মারিয়ামিন উপত্যকার আকাশে ওড়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ড্রোনটি নিয়মিত তৎপরতা চালাচ্ছিল, ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইয়েফ মিভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসন ও কার্যকর সমাধানের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটিআরবি বিভাগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন ইয়েফ মিভ। সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত সিরিয়া ইস্যুতে ইরানের সঙ্গে তার দেশের দ্বন্দ্বের কথা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে কিছু সময়ের জন্য দ্বন্দ্বের কথা শোনা গেছে। শত্রুপক্ষ এটি প্রচার করেছে যারা সিরিয়ায় ইরান ও রাশিয়ার মধ্যে মতভেদ দেখতে আগ্রহী। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজারবাইজান সরকার যখন সরল ও নিশ্চিন্ত মনে আর্মেনিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন বাকু সরকারের এক শ্রেণীর কর্মকর্তারা গণমাধ্যমগুলোতে ইরান বিরোধী প্রচারণায় লিপ্ত। ইরান বিরোধী তৎপরতার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আজারবাইজান সরকার যখন সরল ও নিশ্চিন্ত মনে আর্মেনিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন বাকু সরকারের এক শ্রেণীর কর্মকর্তারা গণমাধ্যমগুলোতে ইরান বিরোধী প্রচারণায় লিপ্ত। আজারবাইজানের গণমাধ্যমগুলোর ইরান বিরোধী প্রচারণা থেকে বোঝা যায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আজারবাইজানের সম্পর্কের ব্যাপারে ওই দেশটির এলহাম আলিয়েভ সরকার ও জনগণের মধ্যে দৃষ্টিভঙ্গিগত বিরাট পার্থক্য রয়েছে। ধারণা করা হচ্ছে আজারবাইজানের কোনো কোনো কর্মকর্তা এবং ওই দেশটিতে বাইরের বিভিন্ন দেশের প্রভাব ইরান বিরোধী তৎপরতায় ভূমিকা রাখছে। জামিয়া দিনী আজারবাইজানের ধর্মীয় নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু সহ দেশটির অন্যান্য ধর্মীয় ও রাজনৈতিক নেতা মনে করেন, সরকারের কোনো কোনো সংবাদ ও রাজনৈতিক মহল তেহরান ও বাকুর মধ্যে রাজনৈতিক উত্তেজনার অজুহাতে আজারবাইজানে ইসলাম আতঙ্ক সৃষ্টির যে চেষ্টা চালাচ্ছে তা একেবারেই অনর্থক। আজারবাইজানের এইসব ব্যক্তিরা টিভি সাক্ষাৎকারে বলেছেন, আজারবাইজানের মুসলিম জনগণ 70 বছর ধরে কমিউনিস্ট শাসনের অধীনে থাকলেও তারা নিজেদের ধর্মকে হেফাজত করেছে এবং কোনো শক্তি তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। ধর্মীয় নেতা হাজ ইলকার ইব্রাহিম ওগলু ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক হুমকির কথা উল্লেখ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি বাস্তবায়নের কোনো ক্ষমতা ইসরায়েলের নেই। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে নজিরবিহীন ও বিস্ময়করভাবে আজারবাইজানের বাইরের শত্রু হিসেবে আর্মেনিয়ার পরিবর্তে ইরানকে চিহ্নিত করেন। তাই এতে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে আজারবাইজানের প্রেসিডেন্টের এই বক্তব্যের পেছনে বাকুতে ইসরায়েলি কূটনীতিক ও তাদের সমর্থক কিছু রাজনীতিবিদের ইন্ধন রয়েছে। কিন্তু দেশটির সরকারের এটা জেনে রাখা উচিত যে ইরান বিরোধী অবস্থান নিয়ে তাদের কোনো লাভ হবে না। ইসরায়েল ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজানে বেশ তৎপর রয়েছে এবং ধারণা করা হচ্ছে ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা ও অপপ্রচার ছড়িয়ে ইসরায়েল আসলে এ অঞ্চলে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ইলহাম আলিয়েভ সরকারের অনুগত কিছু গণমাধ্যম এটা তুলে ধরার চেষ্টা করছে যে তুরস্ক, পাকিস্তান ও ইসরায়েল হচ্ছে আজারবাইজানের মুসলিম জনগণের প্রকৃত বন্ধু।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যেই বাল্যবিবাহ ও কন্যা শিশু ও নারী ধর্ষণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। জাতীয় কন্যা দিবস পালন উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংস্থার জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্যেই বাল্যবিবাহ এবং কন্যা শিশু ও নারী ধর্ষণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংস্থার জরিপ প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাসে 813 জন নারী ধর্ষণ ও 112 জন কন্যা শিশু যৌন হয়রানির শিকার হয়েছে, আর অপহরণ ও পাচার হয়েছে 140 জন নারী। এছাড়া 2020 সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাল্যবিবাহের শিকার হয়েছে 1253টি কন্যা শিশু। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করে ফোরামের সম্পাদক নাসিমা আক্তার উল্লেখ করেন, 2016 থেকে 2020 সালের অক্টোবর পর্যন্ত সারা দেশে 26,695টি ধর্ষণের মামলা হয়েছে। প্রতিবছর এ মামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক বা সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেন,
করোনা ভাইরাস কালে তাদের প্রতি দুর্ব্যবহার, নির্যাতন এবং বাল্যবিবাহ অনেক বেড়ে গিয়েছে।
মহামারীর মধ্যে গত দেড় বছরে দেশের 9টি জেলায় 7,677টি বাল্যবিবাহের তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাগণ। এই 9টি জেলা হচ্ছে খুলনা, টাঙ্গাইল, নেত্রকোনা, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা ও জামালপুর। এসব জেলার মধ্যে সর্বাধিক 3,000-এর বেশি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে খুলনায়। গত বছরের মার্চ থেকে টানা দেড় বছর বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। খোলার পর অনেক ছাত্রী স্কুলে নিয়মিত আসছে না বলে নজরে আসে শিক্ষকদের। এরও আগে অনেক ছাত্রী নিয়মিত অ্যাসাইনমেন্টও জমা দিচ্ছিল না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, অষ্টম, নবম ও দশম শ্রেণী পড়ুয়া অনেক ছাত্রীরই এ সময়ে বিয়ে হয়ে গেছে। প্রধানত করোনাকালে আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতাকে বাল্যবিবাহের কারণ হিসেবে চিহ্নিত করেছেন এই শিক্ষা কর্মকর্তাগণ। বাল্যবিবাহ প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও দেশে বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গত বুধবার সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিবীক্ষণ, সমন্বয় ও সচেতনতা সৃষ্টি শাখা অনলাইনে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক কর্মশালাতে এমন উদ্বেগের কথা প্রকাশ করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা,
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বলেছি ঘরে পোষা প্রাণীর সঙ্গে বসবাসের প্রবণতা বাড়ার কিছু কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে পাশ্চাত্যের দেশগুলোতে একাকিতে ভোগেন এমন মানুষের সংখ্যা অনেক, তাদের সঙ্গে কেউ বসবাস করেন না। এ ধরনের নিঃসঙ্গ মানুষের মধ্যে অনেকেই আবার বৃদ্ধ। এছাড়া কোনো কোনো পরিবার তাদের সন্তানের খেলার সাথী হিসেবে পোষা প্রাণীকে বেছে নেন। জীবনসঙ্গী, সন্তান, ভাই ও বোনের শূন্যতা পূরণ করতে তারা এটা করেন। পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকায়, পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করাটা তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির যুগে মানুষের পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি, বিশেষ করে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আন্তরিকতা হ্রাস পেয়েছে। এর ফলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে বড় ধরনের শূন্যতা, আর এই শূন্যতা পূরণ করতেই পাশ্চাত্যের মানুষ পশুর দিকে ঝুঁকছে। আজকের আসরে এ সম্পর্কে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
কিছুদিন আগে নিউজ পোর্টাল নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে সন্তানের স্থলে কুকুর লালন পালনের প্রতি ঝোঁক প্রসঙ্গে লিখেছে, 2018 সালের গবেষণায় দেখা গেছে নিউ ইয়র্কের এক তৃতীয়াংশ পরিবার সন্তান লালন পালন না করে কুকুর লালন পালনের প্রতি বেশি আগ্রহী। ওয়ান পোল গবেষণা কেন্দ্র নিউ ইয়র্কের 2000 পরিবারের উপর একটি জরিপ চালিয়েছে। সেখানে দেখা যাচ্ছে 34% পরিবার সন্তান জন্ম দেওয়া চেয়ে কুকুর কেনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অপর প্রায় 2/3 পরিবার অর্থাৎ 66% পরিবার কুকুরকে পরিবারের মূল সদস্য হিসেবে গণ্য করেন। তারা বলেছেন কুকুরকে তারা নিজের সন্তান বলেই মনে করেন এবং কুকুরের প্রতি অনেক বেশি মনের টান অনুভব করেন। জরিপে অংশগ্রহণকারী অর্ধেক পরিবারই জানিয়েছেন তারা তাদের পোষা প্রাণী বা কুকুর বিড়ালের আবেগ অনুভূতিগুলোকে বুঝতে পারেন। তারা এই কুকুর বিড়ালকেই সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেন। তারা এগুলোর সঙ্গে কথা বলেন, এর মাধ্যমে নিজেদের নিঃসঙ্গতা বা একাকিত্ব ঘোচানোর চেষ্টা করেন।
কোনো কোনো পরিবার বলেছেন নিজের সন্তানের চেয়ে কুকুর বিড়ালের সঙ্গে সময় কাটানো তাদের জন্য বেশি আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক। ইউরোপের বেশিরভাগ চিকিৎসক পোষা প্রাণীর মালিকদের সতর্ক করে বলেছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরও এমনকি পশুকে নিয়ে এক বিছানায় না থাকলেও রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। এ কারণে পশু লালন পালনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শিশুদের এ ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা তুলনামূলক কম থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন পোষা প্রাণী যারা পালেন তারা নানা ধরনের রোগের ঝুঁকিতে পড়তে পারেন। এ পর্যন্ত 850 ধরনের রোগ চিহ্নিত হয়েছে যেগুলো সহজেই পোষা প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। একইভাবে এসব রোগ মানুষের শরীর থেকেও পোষা প্রাণীর শরীরে সংক্রমিত হতে পারে। বিশেষ করে যাদের হাঁপানি ও অ্যালার্জির মতো রোগ আছে তাদের জন্য ঘরে পোষা প্রাণী রাখা অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে।
এখন কুকুরের পাশাপাশি বিড়াল লালন পালনের প্রতিও মানুষের ঝোঁক দেখা যায়, কিন্তু এই বিড়ালও মারাত্মক অ্যালার্জির কারণ হতে পারে। বিড়ালের অ্যালার্জেনের মূল উৎস হচ্ছে তাদের ত্বকে অবস্থিত তৈলাক্ত গ্রন্থি। এই গ্রন্থি থেকে কিছু অ্যালার্জেন উপাদান নিঃসৃত হয় ও চারিদিকে ছড়িয়ে পড়ে। আর কুকুরের মূল অ্যালার্জেন হচ্ছে লালা। লোমের ভূমিকা তুলনামূলক কম। কুকুর বিড়াল ছাড়াও অন্য আরও কিছু পশু অ্যালার্জির কারণ হতে পারে। এদের শরীরের নানা উপাদানের সংস্পর্শে এলে আক্রান্ত সংবেদনশীল ব্যক্তির শ্বাসতন্ত্র পেশি সংকুচিত হয়, নানা রাসায়নিক নিঃসৃত হয়, শ্বাসনালী শুরু হয়ে পড়ে, ফলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এ কারণে ঘরের ভেতর রোমশ প্রাণীর চলাচল সীমিত রাখা জরুরি। কিন্তু অনেকেই পোষা প্রাণীর সঙ্গে মেশার সময় প্রাথমিক সাবধানতাও অবলম্বন করতে চান না। খানিকটা সচেতনতার অভাবে এইসব নিরীহ প্রাণী থেকে যে মারাত্মক রোগ সংক্রমিত হতে পারে তা ভুলে যান। কেউ কেউ পোষা প্রাণীর সামান্য কামড়ানো বা আঁচড়ানোকে তোয়াক্কা করেন না। অনেকে শোয়ার ঘরে কুকুর বিড়াল রাখেন এবং বিছানা, সোফা, চেয়ার ইত্যাদিতে বসতে দেন। এর ফলে মারাত্মক বিপদ নেমে আসতে পারে।
চিকিৎসকদের মতে ব্যাকটেরিয়া বাহিত মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে পোষা প্রাণীর মাধ্যমে। কুকুর বিড়াল সহ যে কোনো পশু মুখের ভেতরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। কোনো কারণে পোষা প্রাণী কামড় দিলে সেই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে যা থেকে ইনফেকশন হয়। আরেক ধরনের রোগের নাম ক্যাট স্করাচ ফিভার। বার্টনেল্লা নামে এটি অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে এই রোগটি হয়। এর ফলে জ্বর হয়, লিম্ফ নোড ফুলে যায়, আঁচড়ের স্থানে ফোসকার মতো হয়। এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে। পোষা প্রাণীর সঙ্গে সবসময় উঠ বস করার কারণে হতে পারে বোভাইন টিউবারকিউলোসিস রোগ। বিভিন্ন ধরনের পোষা প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ে। টিবি রোগের ব্যাকটেরিয়া টিউবারকিউলোসিসের থেকে এটি পৃথক ধরনের ব্যাকটেরিয়া। এই রোগে কখনো কখনো টিবির উপসর্গ দেখা যায়, আবার কখনো আলাদা লক্ষণও হতে পারে।
বিড়ালের মল মূত্র থেকে টক্সোপ্লাসমোসিস রোগ হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বয়স বেশি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অন্তঃসত্ত্বা মহিলাদেরও হতে পারে এই রোগ। অন্তঃসত্ত্বা মহিলাদের এই রোগ হলে বিপদ বেশি। ফাঙ্গাস বাহিত রোগও হতে পারে। পোষা প্রাণী থেকে ফাঙ্গাস বাহিত রোগ দাঁত হওয়ার আশঙ্কা থাকে। এতে ত্বকে গোলাকৃতি ইনফেকশন হয়। কুকুরের কারণে হতে পারে পরজীবী বাহিত নানা রোগ। বিশেষ করে এক ধরনের পরজীবী কুকুরের ক্ষুদ্রান্তে থাকে। এই পরজীবীর মাধ্যমে সংক্রামিত কোনো কুকুরের মলের সংস্পর্শে এলে মানুষের শরীরে এই রোগটি হয়। এর ফলে লিভার ও অন্য অঙ্গে সিস্ট হতে পারে। এছাড়াও রয়েছে ভাইরাস বাহিত রোগ জলাতঙ্ক। কুকুর কামড়ালে বা আঁশড়ালে এটি হয়। ক্ষত কতটা তার উপর ভ্যাকসিন ও ইমিউনোগ্লোবিউলিনের প্রয়োজন হয়। চিকিৎসা না করলে মৃত্যু হতে পারে।
এসব কারণেই পবিত্র ইসলাম ধর্ম পশু পালনের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম ধর্ম কুকুরের মতো কিছু প্রাণীকে বসবাসের ঘরে রাখতে নিষেধ করেছে। ইসলাম ধর্মেও প্রতিটি প্রাণীর সৃষ্টিগত বৈশিষ্ট্য ও মর্যাদার ভিত্তিতে নিজস্ব অধিকার রয়েছে, মুসলমানদেরকে তা মেনে চলতে হবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থার শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 1 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মৃত্যু দায় অবশ্যই সিটি কর্পোরেশন ও সিডি এর প্রথম আলো। বাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ, মানব জমিন। জালিয়াতি চক্রের ফাঁদে পা না দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান, ইত্তেফাক। রাজধানীতে টাকা স্বর্ণালঙ্কার নিয়ে একসঙ্গে 3 বান্ধবী উধাও, যুগান্তর। 14 শিক্ষার্থী চুল কাটা, বরখাস্ত হলেন সেই শিক্ষিকা। ক্যাম্পাস বন্ধ ঘোষণা কালের কণ্ঠ। ভারতের শিরোনাম। ভোটারদের হার 57.09%। 1 দশকে অনেকটাই এগিয়েছে মমতার ভবানীপুর, আনন্দবাজার পত্রিকা। তালেবানের বিরুদ্ধে ফের যুদ্ধের প্রস্তুতি আমেরিকার, পেন্টাগনের ইঙ্গিত ঘিরে বাড়ছে গুঞ্জন, সংবাদ প্রতিদিন। ভবানীপুরে জিতছে মমতা, দাবি জয়ের, জয় বিজয়ের কথাই বিজেপি চলে না, বিস্ফোরক দিলীপ আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মাদ্রাসার মাঠ দখল করে চেয়ারম্যানের বালু ব্যবসা, এটি দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি শিরোনাম। কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামে একটি মাদ্রাসার খেলার মাঠকে দখল করে মাদ্রাসা কমিটির সভাপতি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত রানা লাবু যে ঘটনা ঘটিয়েছেন, ঘটনাটি সমগ্র বাংলাদেশের মানচিত্রে ছোট্ট একটি ব্যাপার মনে হতে পারে, কিন্তু এর সামাজিক একটা বিরাট বড় প্রভাব রয়েছে বলে আমি মনে করি। সেটি হচ্ছে এই যে, আমরা সমাজের এই রকমের প্রতিনিধি, সমাজ প্রতিনিধি বা জনপ্রতিনিধি দেখি, তাদের বেশিরভাগেরই নৈতিক চরিত্র, নৈতিক মান খুব আশাব্যঞ্জক নয়। এদের বেশিরভাগই সমাজে অন্যায়, অনিয়ম, অনাচারের সাথে জড়িত, এবং এই ধরনের অন্যায়, অনিয়ম, অনাচারকে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। মাদ্রাসার মাঠ দখলের ভেতর দিয়ে যে সমস্ত সংকট তৈরি হয়েছে সেটি হচ্ছে যে ছাত্রছাত্রীরা সেখানে খেলাধুলা করতে পারছে না, বা এলাকার তরুণ কিশোররা যদি সেখানে খেলার কোনো আয়োজন করে থাকে সেটি তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বালির স্তূপ তৈরি করার কারণে মাঠে পানি জমে মাদ্রাসার ভেতরে ক্লাসরুমের ভেতরে পানি চলে যাচ্ছে। তো এগুলো শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য সংকট তৈরি করেছে, এলাকার কিশোর তরুণ তাদের জন্য সংকট তৈরি করেছে। সবচেয়ে বড় সংকট যেটি সেটি হচ্ছে যে আমরা এই যে সমাজ প্রতিনিধি বা জনপ্রতিনিধি তাদের কাছ থেকে যা আচরণ পাই সেটি মোটেই কাঙ্ক্ষিত নয়, এবং এর অনেক বড় প্রভাব হচ্ছে এই এরকমের জনপ্রতিনিধিরা যখন এমন অন্যায় অনাচার করতে থাকেন তখন সমাজের আরো 2-5-10 জন উৎসাহিত হন, অর্থাৎ জনপ্রতিনিধি হলে এই ধরনের কাজ করা তাদের জন্য অনেকটা বৈধ বা সহজ, এটি তাদের সাথে একরকমের সঙ্গী হিসেবে থাকে। অর্থাৎ সমাজে এই যে অনাচার অনিয়মগুলো সমাজ প্রতিনিধিরা করেন এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং একটা কালচার তৈরি হয়ে যায় যা আমরা বহু যুগ ধরে বহন করে চলেছি।
বাহরাইনে গুপ্তচরের আস্তানা খুলতে চায় তেল আবিব, এমন বক্তব্য দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো। আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইহুদিবাদ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইয়াইর লাপিদ বাহরাইন সফরে গেছেন গতকাল, এবং এই সফরে তিনি বাহরাইনের সঙ্গে অনেকগুলো চুক্তি করেছেন। এছাড়া সেখানে দূতাবাস উদ্বোধন করার কথা ইসরায়েলের। তো এই যে বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণ, দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ, তারপরে ইসরায়েলে বাহরাইনের দূতাবাস খোলা, বাহরাইনে ইসরায়েলের দূতাবাস খোলা, সবগুলোই হচ্ছে আরব বিশ্ব এবং ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত লজ্জা, কষ্ট এবং দুঃখের। যে ফিলিস্তিনিদেরকে নিয়ে আরব বিশ্ব এতদিন সংগ্রাম করলো, ফিলিস্তিনিদেরকে সমর্থন দিল, সেই আরব বিশ্বের বহু সংখ্যক দেশ এখন ফিলিস্তিনি ইস্যুকে, ফিলিস্তিনি জনগণকে বাদ দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে কোলে টেনে নিচ্ছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করছে, এবং ইসরায়েলকে এখন তাদের পক্ষ থেকে অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যা মুসলিম বিশ্বের জন্য অপমান, লজ্জার এবং মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে। এই ব্যাপারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের কথা বলেছে, আমি মনে করি তাদের বক্তব্য যথাযথ, এবং ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে আরব বিশ্বের কেউ কোনোভাবেই লাভবান হতে পারবে না। কারণ হচ্ছে ইহুদিবাদ ইসরায়েল আমেরিকা এরা কাউকে লাভ দেওয়ার জন্য কারোর সাথে সম্পর্ক করে না, তারা তাদের লাভ তুলে নেওয়ার জন্য এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করছে, এবং ধীরে 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 এই সমস্ত রাষ্ট্রকে তারা গ্রাস করে ফেলবে, এবং তাদের নিউ মিডল ইস্ট প্ল্যান সামনে রয়েছে, সেই প্ল্যানের আওতায় তারা পুরো মধ্যপ্রাচ্যকে দখল করে নিতে চায়। আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে, এই জিনিসগুলো আরব বিশ্বের নেতাদের বোঝা উচিত।
তো জনাব শেজুর ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। তালেবানের বিরুদ্ধে ফের যুদ্ধের প্রস্তুতি আমেরিকার, পেন্টাগনের ইঙ্গিত ঘিরে বাড়ছে গুঞ্জন, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালেবান, সে দেশ ছেড়ে চলে গেছে ন্যাটো ও মার্কিন সেনা। কিন্তু এবার কি ফের তালেবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চাইছে ওয়াশিংটন? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমনই ইঙ্গিত দিয়েছে পেন্টাগন। আমেরিকার তরফে এমন বিবৃতির আগেই তাদের উদ্দেশ্যে হুমকি দিতে দেখা গিয়েছে জেহাদিদের। তালেবানের দাবি, আফগান আকাশে নিয়মিতই ড্রোন ওড়াচ্ছে আমেরিকা, যা দোহা চুক্তির পরিপন্থী। এ পরিস্থিতিতেই এবার আমেরিকা ইঙ্গিত দিল চুপ করে থাকতে রাজি নয় তারাও। এদিকে পেন্টাগনের নিশানায় পাকিস্তানও। ভবানীপুরে জিতছে মমতা, দাবি জয়ের, জয় বিজয়ের কথায় বিজেপি চলে না, বিস্ফোরক দিলীপ, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। বিজেপি নেতা জয় ব্যানার্জি এবং বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের তরজা এবার প্রকাশ্যে চলে এল। বিজেপি নেতা জয় ব্যানার্জির দাবি, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 50,000-এর বেশি ভোটে জিতবে। ভবানীপুর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিবরেওয়ালাকে প্রার্থী করা উচিত হয়নি বিজেপির। ভবানীপুরে অবাঙালি প্রার্থী দিয়ে একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়,
কিন্তু ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবাঙালিকে প্রার্থী করে সেই ভুল করল বিজেপি। জয় ব্যানার্জিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো লড়াকু প্রার্থী পেয়ে খুশি ভবানীপুরের মানুষ। দিলীপ ঘোষ আরও বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তো দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জিকে জেতানোর, কংগ্রেস পার্টিটা তৃণমূলের হাতে দিয়ে দিক অধীর চৌধুরী। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তার পর এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা আজ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলব। অনুষ্ঠানটি দুই পর্বে প্রচারিত হবে। আজ শুনব প্রথম পর্ব। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। জনাব কমরেড খালেকুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব কমরেড খালেকুজ্জামান, শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে বিষয়টি, সেটি হচ্ছে ব্যাপক গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারকে তাঁর ভাষায় ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ বলেছেন। তো আপনি মির্জা ফখরুলের এই সামগ্রিক বক্তব্যকে কিভাবে দেখছেন? আপনারা তো গণমানুষের জন্য রাজনীতি করছেন, এই বক্তব্য কি নিতান্তই গতানুগতিক বক্তব্য?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে গণ আকাঙ্ক্ষা, গণচেতনা, যার ভিত্তিতে একটা গণযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই গণ আকাঙ্ক্ষাকে এড়িয়ে বা মারিয়ে গত 50 বছর ধরে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে, সেটা দিনে দিনে ক্রম অবনতির দিকেই গেছে। সেই অবনতি চলতে চলতে আজকে একটা চরম পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ফলে একদিকে এই বর্তমানে যারা শাসন ক্ষমতায় আছেন তারা জনগণের আস্থা অর্জন করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা যে নির্বাচন ব্যবস্থা বলি বা এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কথা বলি, সমস্ত প্রশাসনিক সংস্থাগুলিকে অকার্যকর করে ফেলে। একটা গণতান্ত্রিক শাসন পরিচালনা করার জন্য যে ধরনের গণতান্ত্রিক সংস্কৃতি প্রয়োজন, যে ধরনের প্রথা প্রতিষ্ঠান, আইন কানুন, বিধি বিধান যেগুলি প্রয়োজন, এই সব কিছুই চরম ভঙ্গুর এবং অকার্যকর হয়ে পড়েছে।
জি, আপনি বলছিলেন দেশে গণতান্ত্রিক শাসনের জন্য সামগ্রিকভাবে যা যা প্রয়োজন তা চরম ভঙ্গুর ও অকার্যকর হয়ে পড়েছে। তো এই যে অবস্থা, সে সম্পর্কে আপনি আর কি বলবেন?
তাহলে এই অবস্থার মধ্যে তাদের ক্ষমতা রাজনীতিকেও তারা দুর্বৃত্তায়িত করেছে এবং একটা নিশ্চিহ্ন করার, নিঃশেষ করার একটা রাজনৈতিক প্রক্রিয়া শাসক শ্রেণীর মধ্যে সেটা অনেক আগে থেকেই চালু হয়েছে এবং এখানেও সেটা বলবৎ আছে। ফলে একদল কাউকে একদম তার অস্তিত্ব নিশ্চিহ্ন করতে চায়, একদম রাজনৈতিকভাবে অস্তিত্বহীন করতে চায়। এই যখন পরিস্থিতি, অপরদিকে যারা ক্ষমতায় আছে তাদের পক্ষে ক্ষমতা ছাড়া দুঃসাধ্য এবং ক্ষমতার বাইরে যারা আছে তাদের ক্ষমতার বাইরে থাকাও তাদের জন্য দুঃসাধ্য। এবং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে আছে এবং এমন অবস্থা হয়েছে যে মানুষ ভোটের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে এবং শাসক দলের পক্ষ থেকে হয় বিনা ভোটে হয় অথবা তাদের মনোনীত লোকরাই নির্বাচিত হয়ে যায়। ভোটার বর্জিত ভাবেই এইভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। আবার অন্যদিকে মুসলিম কিছু লোক দ্রুত সম্পদশালী হয়ে যাচ্ছে আর ব্যাপক সংখ্যাগরিষ্ঠ জনগণ তারা নানা ধরনের আর্থিক চাপ সহ বিভিন্ন দুর্যোগের মধ্যে পতিত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা বাড়ছে। পারিবারিক সহিংসতা থেকে শুরু করে সামাজিক অপরাধ, সেগুলি বৃদ্ধি পেয়ে চলেছে। সবকিছু মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, সেই পরিস্থিতির মধ্যে যে এই কথাগুলি উঠছে যে এই সরকার যেহেতু গণদাবি পূরণ করতে পারছে না, একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারছে না এবং তাদের কোন জবাবদিহিতা নাই, দলীয়করণ, দুঃশাসন ইত্যাদি সবকিছু মিলে, ফলে এখানে যে রাজনৈতিক শক্তিগুলি, বিশেষ করে যারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, তারা একভাবে এই বিষয়কে মোকাবেলা করার চেষ্টা করে জনগণের কাছে একভাবে বক্তব্য হাজির করছেন। আবার আমরা আমাদের অবস্থান থেকে আমরা বলছি যে মূল যে সমস্যাটা হলো যে এখন যা চলছে এই চলতি ধারা বহাল রেখে আসলে কিন্তু সমস্যার সমাধান নাই, এখন এর মধ্যে একটা বড় ধরনের সংস্কার লাগবে।
কমরেড খালেকুজ্জামান, আপনি বলছেন দেশে বড় ধরনের সংস্কার লাগবে, যারা ক্ষমতায় যেতে চায় তারাও পরিবর্তন চায়, সরকারকে ফ্যাসিস্ট বলছে তাদের ভাষায়, সরকারও গণদাবি পূরণে ব্যর্থ হয়েছে। তো এ পরিস্থিতিতে সব বিরোধী দল মিলে, ধরুন বিএনপি, বাম মোর্চা আরো অন্যান্যরা, সবার পক্ষে কি কার্যকর কোনো গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে?
কার্যকর আন্দোলন করতে গেলে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং তাদের মধ্যে একটা আশা সঞ্চারকারী একটা কর্মসূচি হাজির করার প্রয়োজন, আর তা যদি নাও হয় তাহলে একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বিস্ফোরণ সেটা আবার যে কোনো সময় ঘটতে পারে। তা আমরা যেটা চাই একটা সংগঠিত একটা গণ আন্দোলনের শক্তি বিকশিত হোক। সুতরাং এখন এই পরিস্থিতিতে শুধু ক্ষমতার বদল এটা বলে কিন্তু একটা জনগণকে আন্দোলনের মাঠে আনা যাবে না, তাহলে যে ব্যবস্থার বদল ছাড়া অবস্থার বদল হবে না, তাহলে যা এখন চলছে তার পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনার জন্য একটা শাসক শ্রেণীর কাছে শুধু দাবি তুললেই তারা এটা বাস্তবায়িত করবে না, ফলে জনগণের আন্দোলনের শক্তিকে এমন জায়গায় তুলতে হবে যাতে শাসক গোষ্ঠী যারা শাসক দল তারা বাধ্য হয় এবং যার যার অবস্থান থেকে যুগপৎ ধারা কিভাবে আন্দোলন পরিচালিত হবে সেটা কিভাবে নির্ধারিত হবে সেগুলি আমরা ঠিক করতে পারবো। তবে এখন যে পরিস্থিতি আছে সেটা হলো সমস্ত রাজনৈতিক দলগুলি, বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তি সমূহ, এরা সবাই এই পরিস্থিতিকে গণদাবি, গণ আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা কর্মসূচি হাজির না করে তাহলে একটা বড় ধরনের অনিশ্চয়তার মুখে দেশ পড়বে।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার শুনছিলেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। কমরেড খালেকুজ্জামান, বিরতির আগে আপনি বলছিলেন যে সামগ্রিকভাবে সব বিরোধী দল যদি একত্রিত না হতে পারে, ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে দেশ একটি মস্ত ব্যত্যয়ের মধ্যে পড়ে যাবে। তো বিরোধী দলীয় ঐক্যের জায়গাটি নিয়ে একটি কথা উঠেছে যে বিরোধী দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করতে সরকার তার এজেন্সিগুলোকে সক্রিয় করেছে, এ অভিযোগকে আপনি কিভাবে দেখছেন?
শাসক গোষ্ঠীর পক্ষ থেকে সবসময় আন্দোলনে বিভক্তি করা, আন্দোলনকারী শক্তির মধ্যে বিভক্তি করা, আন্দোলনকে বিভিন্ন ভাবে স্যাবোটাইজ করা ইত্যাদি চেষ্টা তো থাকেই, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে যায় যখন জনগণের একটা ঐক্যের শক্তি, আন্দোলনের শক্তি সেটা সংগঠিত হয়। তাহলে এখন এখানে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে আমরা এখন প্রত্যেকটা দলেরই এখন যে দায়িত্ব, অর্থাৎ যারা জনগণের পক্ষে কথা বলেন, যারা গণতান্ত্রিক ব্যবস্থা চান, যারা শোষণ মুক্ত সমাজ চান, যারা এখানে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন চান, তাহলে তারা যার যার অবস্থান থেকে গণদাবি পূরণের লক্ষ্যে এখন একটা যে বক্তব্য কর্মসূচি হাজির করা দরকার। কারণ যদি মতের ঐক্যটা আসে তাহলে সাংগঠনিক ঐক্যটাও সেখানে গড়ে ওঠে, পরিস্থিতি তৈরি হবে, সেটাই নির্ধারণ করে দেবে যে কি বা কোন পরিণতিতে দেশ গিয়ে দাঁড়াবে।
জি, আপনি গণ আন্দোলনের কথা বললেন, কিন্তু দেখা যাচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে, বিএনপি আন্দোলনের নামে দেশের মধ্যে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে, এই যে পাল্টা পাল্টে বক্তব্য, এতে কি সংঘাতের কোনো আলামত দেখতে পাচ্ছেন আপনি?
সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকে তাহলে সেটাকে এড়ানো যায় না, যেমন ঘূর্ণিঝড়ের আগে একটা স্তব্ধতা তৈরি হয়, একটা শূন্যতার মধ্যে পূর্বাভাস যেটা তৈরি হয়, তখন কিন্তু ঝড়টা দেখা যায় না, কিন্তু যদি সেই ইয়েটা দূর না হয়, সেই পরিস্থিতি তৈরি না হয়, তাহলে সেই ঝড়টা হত্যাশূন্য হয়ে ওঠে। তাহলে এখন যে অবস্থা চলছে এই অবস্থা তো চলতে পারে না, কারণ করোনা পূর্বেই এই সংকট একটা গভীর সংকটের রূপ নিয়েছিল। করোনা সেই পরিস্থিতিতে ভয়াবহ জায়গা করে দিয়েছে। এখন যেমন করে চলছে সারা পৃথিবী তেমন করে চলতে পারবে না, চলতে পারছেও না, ফলে বাংলাদেশ তার ব্যাপারে হবে কিভাবে? ইতিমধ্যে যেটা বলছেন যে এরা শাসক সংবিধান, সংবিধান কিন্তু একটা কাটাছেঁড়ার দলিলে পরিণত হয়েছে। সংবিধানে যেটা লেখা আছে তার ধারে কাছেও এখন শাসন কার্য তার কাজ দিয়ে পরিচালিত হচ্ছে না, এবং সেইগুলি সংবিধানের কথা বলে বলেই সংবিধান লঙ্ঘিত হচ্ছে, গণতন্ত্রের কথা বলে বলেই গণতন্ত্রকে নির্বাসিত করা হচ্ছে। এগুলি দিয়ে কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়া যাবে না।
তো কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য সহ সরগরম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমি আপনাকে এবং রেডিও তেহরানের কর্তৃপক্ষকে আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।
আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফরকে কলঙ্ক বলছে ইরান প্রতিরোধকামী সংগঠনগুলোর নিন্দা। মার্কিন হুমকির জবাব দিল বেইজিং, চীনা বিমান বাহিনীকে আকাশে মোকাবেলার জন্য ওয়াশিংটনের প্রতি চ্যালেঞ্জ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা, বাংলাদেশে আজ থেকে সকল বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ। গুজরাটের পরে অসমকে হিন্দুত্ববাদীদের পরীক্ষাগার বানাতে চাইছে বিজেপি সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতের মন্তব্য। এবারে আরও একটি খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তরাঞ্চলে বিশাল আকারের মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে খাইবার বিজয়ী। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে আজ থেকে শুরু হওয়া এই মহড়ায় সাজওয়াজান, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটানো হয়েছে। মহড়ায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে সহায়তা দিচ্ছে বহুসংখ্যক কোবরা অ্যাটাক হেলিকপ্টার ও গানশিপ। মহড়ার উদ্বোধন করেন ইরানি সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।